ज्ञानञ्जन शलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः। तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे तन्ने माम चरणान्ति। अंगश्यामलिं छटाभिरभितो मन्दे कृतेन्दे वरं जड्डञ्जाबुडरोचि संविदधतं पट्टम्बरस्य श्रिया बृन्दारण्य निवासिनं हृदि महीना जिसकी अधिष्ठात्री देवी स्वयं श्री राधिका है उसमें भी हम लोग गोवर्धन में आए हैं और आज इसी तिथि में इसी कार्तिक महीने में प्रपूज्य चरण श्री श्रीमद भक्ति वेदांत पावन महाराज और त्रिपूज्यपाद त्रिविक्रम महाराज दोनों की तिरोभाव तिथि। एक वर्ष आगे पूज्यपाद त्रिविक्रम महाराज जी का तिरुभाव हुआ, उसके दूसरे बाद एक वर्ष बाद में पूज्यपाद श्री त्रिविक्रम महाराज का हुआ। श्री पूज्यपाद बामन महाराज की माँ प्रभुपाद से नमाश्रित और दीक्षित थी। उनके चार बेटे थे जिनमें
बच्चा दो नंबर
की नाम
सज्जन
संतोष
जी सबसे बड़े
ना दो नंबर
द्वितीय
उनसे पहले और एक
तब तो पांच भाई थे
हुए तारे मारा जाए बड़ो
तो उनकी मैया ने बचपन में ही 6-7 बसर की आयु में उनको प्रभुपाद के चरणों में स्वयं समर्पित किया, किंतु समर्पित किया हमारे गुरु जी महाराज के चरणों में उनको समर्पित किया जो प्रभुपाद के यहाँ उनको समर्पित कर। इनके बचपन से ही गुरु महाराज ने इनकी तीव्र बुद्धि देखकर भक्ति विनोद इंस्टीट्यूशन मायापुर में इनको भर्ती कर दिया और प्रतिदिन उनको बुलाकर एक श्लोक देते, एक श्लोक एक लेमन जूस। और पूज्यपाद बामन महाराज संतोष 8-10 श्लोक और सब सुना देते, सारा गीता का श्लोक मुखस्त कर लिया, भागवत के मेन मेन श्लोकों को उठा और जो गौड़ीय कंठार है पूरा कुछ दिनों में ही सब कर लिया। बचपन में आदर्श राष्ट्र सेवा करते थे, समस्त वैष्णवों का आदेश पालन करते, किसी को पानी की जरूरत है, किसी की किसी को जरूरत है, संतोष संतोष, और वो जा करके सबका सब समाधान करते थे जो कोई आगत देश देता। और प्रसाद के समय सबको पत्ता परोसते, मठवासियों को पत्ता परोसते, उसमें नींबू देते,
नमक
और
नमक
पानी के लिए जलपात्र देते, और प्रसाद सेवा होने पर सबका पत्तल उठा करके फेंक करके सब साफ सुथरा करते थे। इस तरह से सब वैष्णव की सेवा करने से समस्त वैष्णव लोग भी उनके प्रति प्रसन्न थे। कुछ दिनों के बाद में जब बड़े हो गए तब इन्होंने दीक्षा मंत्र हरिनाम दीक्षा मंत्र दिया। उस समय गुरुजी सन्यासी नहीं थे, इसलिए पूज्य पाद
भक्ति विचार जाजावर भक्ति विचार जाजावर महाराज
पहले गुरु महाराज ने उनको हरिनाम और दीक्षा दे करके और फिर तब
जाजावर महाराज के पास संस्कार
पूज्य पाद जाजावर महाराज से
संस्कार
हरिनाम दिलवाया
ना संस्कार करवाया,
किंतु दिया गुरु महाराज जी ने और तब उनको दिला। कोई कोई कहते हैं अब तो नहीं कहते, पहले कहते थे जब पूज्यपाद महाराज बामन महाराज पूज्यपाद केशव महाराज के शिष्य नहीं है जाजावर महाराज, हमने दृढ़ता पूर्वक इसका प्रतिवाद किया था और हमने कहा कि गुरु महाराज ने हमसे स्वयं कहा है, इसलिए किसी कारण से गुरु महाराज जी और उनके 40 गुरु भाई लोग पूज्यपाद नरहरि महाराज महानंद प्रभु कृष्णदास बाबाजी महाराज इत्यादि जेल में थे, किसी कारण से प्रतिदिन वकील के पास में जाते, सभी सबके लिए रसोई बनाते और सबको जेल में ले जाते प्रसाद देने के लिए, दे करके फिर कोर्ट में जाते, इतना परिश्रम करते थे। इस तरह से गुरु महाराज जी संक्षेप में ही बतला रहा हूँ, आप सब तो वैष्णव हैं वो बतलाएंगे। गुरु महाराज जी जब गौड़ीय वेदांत समिति की स्थापना की, गौड़ीय मठ को छोड़ दिया, तो संतोष को प्यारे संतोष को अपने साथ लिया, जिस प्रकार से माधव महाराज हमारे साथ में दिन रात रहते हैं, उसी प्रकार से बामन महाराज के राइटर गुरु महाराज के राइटर उनको सब समय देखना सुनना सब कुछ वही करते थे। इस तरह से सेवा करना बहुत आदर्श है। इसके बाद में अब कह रहा गौड़ीय वेदांत समिति होने पर गुरु महाराज ने गौड़ीय पत्रिका के लिए संपादकीय लिखवाते थे, उस समय हजारों लोगों की भीड़ नौवीं परिक्रमा में और कितने लोग आ रहे हैं प्रणाम करने के लिए, बड़ी भीड़, और बामन महाराज ने कल ही पत्रिका छपनी है अभी कुछ बोल दीजिए, बस बिना कुछ देखे कोई ग्रंथ इत्यादि के झड़ झड़ बोल देते, और बामन महाराज जो लिख देते गणेश की भांति, उसमें एक भी त्रुटि भूल नहीं होती, बस प्रेस में छाप दिया, बस दूसरे दिन आ जाती, नृसिंहदेव के यहाँ पर दिया जाता, प्रभुपाद के यहाँ दिया जाता। इस प्रकार से सबसे पहले ओ प्रभुपाद के शिष्य जी गुरु महाराज के साथ साथ में जो थे वे छोड़ करके चले गए गुरु महाराज जी को अकेले। उन्होंने कहा कि शिष्य बत्सल है, जितना रुपया हम लोग भिक्षा करते हैं वो सब आनंद मोहन के लिए खर्चा करते हैं, मद्रास टीवी सेंटोरियम में भेज इत्यादि करके छोड़ करके जब चले गए। तब पूज्यपाद बामन महाराज मुझे और त्रिविक्रम महाराज तीनों को गुरु महाराज ने पहले संन्यास दिया और नाम रखा क्या, गौड़ीय
भक्ति वेदांत,
भक्ति वेदांत बामन, भक्ति वेदांत त्रिविक्रम, भक्ति वेदांत नारायण, ये नाम रखा। किसी ने पूछा भक्ति वेदांत क्यों रख, यही तो हमारा वैशिष्ट है। सब लोग समझेंगे कि ये सब हमारे सब शिष्य परंपरा में है, आज तक हम लोग उसको चला रहे हैं। भक्ति वेदांत का कहा कि बलदेव विद्याभूषण ने वेदांत का तात्पर्य भक्ति बतलाया है। श्रील प्रभुपाद ने भी कहा, हमारी गुरु परंपरा ऐसे ही करती है, विशेष करके बलदेव विद्याभूषण ने गोविंद भाष्य लिख करके ये पूर्ण रूप से प्रमाणित किया, और श्रील प्रभुपाद ने अभय चरणारविंद को भक्ति वेदांत
टाइटल दिया,
टाइटल दिया इस तरह से उन्होंने। और एक गुरु महाराज ने प्रतिष्ठा जितने विग्रह की हैं उनमें कृष्णा काले नहीं सफेद है, उसके लिए उन्होंने विनोद बिहारी अष्टक लिखा है, मैंने उसका एक्सप्लेनेशन लिखा है, उसका कारण बतलाया है। एक बार प्रेस में बामन महाराज काम कर रहे थे और अंगुली कट गई, मूर्छित हो गए, खून बहने लगा। गुरु महाराज जी आए, साथ साथ में कलकत्ता मेडिकल हॉस्पिटल में चले गए, वो भी रोने लगे। जब तक अच्छा नहीं हुआ गुरु महाराज जी स्वयं उनकी सेवा किया। इस तरह से गुरु महाराज भी बड़े भक्त वत्सल शिष्य वत्सल थे और गुरु बामन महाराज भी गुरु सेवक थे आदर्श। इस तरह से उनकी बहुत सी विशेषताएं हैं और सब भक्त लोग बोलेंगे।
जखन आप एलन तो स्टेशन, जखन आप एलन स्टेशन आपने कहा तिवारी जी स्टेशन आनते गए थे,
तुम ही बोले दिए,
हमने बोले दी।
अब पर बयाजक महाराज जी उनके संबंध में कुछ बोलेंगे। ओ ए
गुरुवे गोरचंद्र गाले गाले कृष्णाय कृष्ण भक्ताय कृतवत्ताय नमः नमः। Today is a supremely pure day because not only are we at the feet of Giriraj Govardhan, not only is it Kartik month of whom the presiding deity is Srimati Radhika herself, but also on this very day is the disappearance festival of Pujyapad Srila Bhaktivedanta Bhavan Goswami Maharaj and Pujyapad Srila Bhaktivedanta Bhavan Srivikram Goswami Maharaj. They left only 1 year between them. First Pujyapad Srila Srivikram Maharaj left this world, then next year on exactly the same day Pujyapad Srila Bhavan Maharaj left. Srila Pujyapad Bhavan Maharaj was the second of three brothers, and some say four, some say five. So his mother had taken both Harinam and Diksha initiation from Sri Jagadguru Srila Bhakti Siddhanta Saraswati Thakur. So she donated, completely offered her son Santosh to the feet of Prabhupada, and Prabhupada in turn offered him to Param Gurudev to look after. Therefore, seeing his great intelligence, our Param Gurudev enrolled him in the Bhaktivedanta Thakur Institute and said, if you learn one verse, I will give you one sweet. So every day he learned 8 or 10 verses and the sweets he would distribute to the other boys.
Sweet candy.
There were no time at all. He memorized the entire Srimad Bhagavad Gita, also the whole of the Gaudiya Kandaha, as well as the prominent verses of the Srimad Bhagavatam. He was the ideal Vaishnava Sevak. In fact, all the senior devotees, the disciples of Bhakti Siddhanta Saraswati Thakur, they were always calling, Santosh, Santosh, give me water, wash this, do this. So all the Vaishnavas loved him so much. Especially his seva was when all the Vaishnavas would sit for prasadam, he would put their plate, their leaf plate, some cup for water, some chili, some salt, some lemon. And then after the Vaishnavas had been served, he would take all their plates and wash that area. So, he took Harinam from Srila Bhakti Siddhanta Saraswati Thakur. And afterwards, due to some cause, he took the Upanayan, the Brahmin thread ceremony from Puttapad Yavat Maharaj. Now some people are saying, oh, that means he was a disciple of Puttapad Yavat Maharaj. But Gurudev said, this is not true at all. Because I personally asked, Gurudev saying, we personally asked Param Gurudev, and he told the history of how Puttapad Bharamaj took Diksha mantras from Param Gurudev directly. At that time, there was some false court case made against Param Gurudev and his godbrothers. Therefore, 40 of them were put in jail, including Sri Krishnadas Babaji Maharaj, Sri Puttapad, Sri Vigraha, Narahari Prabhu, and so many others. At that time, Srila Bhavamaraj, he was arranging the lawyers, going to the court, cooking for the Vaishnavas, collecting bhiksha, washing the pots. Then some devotees said, oh, we won't take prasad because he has not taken diksha. So Param Gurudev himself gave diksha mantras at that time. So, after Param Gurudev left the Gaudiya Math, he took Santosh with him. Then Gurudev said, like Puttapad Bharamaraj is with me day and night doing all types of seva. That time Santosh Brahmachari was staying with Param Gurudev, writing, cooking, performing all types of personal seva. He put, that time they were beginning the printing, also continuing the printing of Bhagavad Patrika. That time was the middle of Navadvipa Parikram, and Santosh Brahmachari would come to Param Gurudev and say, oh, you have to make some article for Bhagavad Patrika.
Editorial.
Even though there was such a huge crowd and millions of people were coming, offering pranams, this and that, Param Gurudev would speak something without looking at any book, and Srila Bhavan Maharaj would dictate it without any mistakes, just like Ganesh dictated the Vedas, hearing from the mouth of Vedavyas. So, after some time, Param Gurudev's godbrothers, the disciples of Srila Bhakti Siddhanta Saraswati Thakur, seeing the intense affection that Param Gurudev had for his disciples, they became disheartened and left. We are collecting so much money and he's spending everything on the service of his own disciples like Ananda Mohan Brahmachari by sending him to special hospitals. That time Param Gurudev gave sannyas to three. Srila Gurudev, Srila Bhaktivedanta Bhavan Goswami Maharaj, Srila Bhaktivedanta Srivikram Maharaj. At that time he gave the name Bhaktivedanta. That title had also been given to Abhay Charanaravinda Day at the time of his Grihastha Ashram. And now, even today, we are continuing the same parampara. Because Baladev, especially Baladev Vijayabhushan and his commentary on Vedanta named Govinda Bhashya, it was firmly declared that the goal of Vedanta is devotion. Therefore, Param Gurudev kept all his sannyasis and named Bhakti Vedanta. Also, we have already discussed why Param Gurudev installed the white forms of Krishna. And this has been explained in the Vinod Bihari Tattvastikam. One time, the old printing presses, you can still see them in Navadvipa, very primitive things like this. So Srila Bhavanaraj caught his finger in the printing press. That time he fell unconscious and blood was flowing everywhere. So Param Gurudev personally took him to Calcutta to the hospital and personally served him. Then we saw so much Shishya Vatsalya, so much affection that Param Gurudev had for his disciples, and we see in Srila Bhaktivedanta Bhavan Goswami Maharaj the ideal example of Guru Seva.
সর্বাত্রে মোদীয় পরম আরাধ্য গুরুপাদপদ্ম নিত্য লীলা পৃষ্ঠ বিষ্ণুবাদ অষ্টতপত শ্রীশ্রাম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রী চরণ সরোজে আমার অনন্ত প্রতি নিবেদন করছি। তৎপশ্চাৎ অভিন্ন গুরুদেব তথা শিক্ষা গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ পরমহংস হরিপ্রাদ আচার্য অষ্টত শত শিশির ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের শ্রী চরণ সরোজে আমার অনন্ত প্রতি সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করছি। তৎপশ্চাৎ পরম পূজনীয় সন্ন্যাসী বৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দা সকলে শ্রী চরণ কমলে আমার যথাযোগ্য প্রণাম নিবেদন করছি। আজ আমাদের বিরহ তিথি বছরে অর্থাৎ শ্রীল গুরুপাদ পদ্ম তার এই বিরহ বছরে আমরা তার জীবন চরিত্রতা কিছু শ্রবণ করে আমাদের জীবনকে সার্থক করার জন্য আমরা প্রয়াসী হচ্ছি। গুরুপাদ পদ্মে যা রহে নিষ্ঠার ভক্তি জগৎ তারিখে ধরেন সেই মহাশক্তি। এই যে দুঃখময় সংসার হইতে উদ্ধার যদি লাভ করার কেহ আকাঙ্ক্ষা করেন তাহলে তিনি অবশ্যই সদ্গুরু আশ্রয় গ্রহণ করা চরণাশ্রয় গ্রহণ করা একান্ত কর্তব্য। কারণ সদ্গুরু ব্যতিরেকে এই ভবসমুদ্র উদ্ধার করার আর কেউ নেই। সুতরাং এই গুরুপাদ পদ্ম তিনি তার নিজের জীবন এবং সেবার আদর্শ আচরণ করে তিনি এই জগৎ জীবকে তিনি শিক্ষা দেওয়ার জন্য এই জগতে এসেছেন। কারণ এই গুরুপাদ পদ্ম হচ্ছেন মূল আশ্রয় বিগ্রহের কৃপা পাত্র। মূল আশ্রয় বিগ্রহ হচ্ছেন স্বয়ং রাধারানী, তারই নিজজন হচ্ছেন এই গুরুপাদ পদ্ম। এই দিয়ে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে গুরুপাদ পদ্ম হচ্ছেন মঞ্জরি। যেমন গুরুপাদ যেমন বিনোদ বিহারী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এরা সব হচ্ছে রাধারানীর কৃপা পাত্র, নিজজন এবং মঞ্জরি। সুতরাং বর্ষজীবীর দুঃখ দুর্দশা দেখে রাধারানীর অন্তর কেঁদে ওঠে, তাই তার নিজজনগণকে এই জগতে গুরুরূপে পাঠিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে ভগবত কৃষ্ণের সেবায় নিযুক্ত করেন। সুতরাং এই গুরুদেব হচ্ছেন আমাদের এই দুঃখ দূরীভূত করে ভগবানের পাদ পদ্মে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় স্বরূপ গুরুপাদ পদ্ম। সুতরাং এই গুরুপাদ পদ্মে আমাদের নিষ্ঠা অবিচল ভক্তি একান্ত প্রয়োজন। গুরু মহারাজের জীবনে যদি আমরা আলোচনা করে দেখি তিনি আমাদের দেবানন্দ গৌড়ী আমাদের গিরিবালা পিসিমা বলে একজন আছেন এখনো, তিনি বলতেন গুরুদেবের মা ভগবতী দেবী উনি প্রভুপাদের কাছে দীক্ষা এবং হরিনাম এবং দীক্ষা দুটোই নিয়েছেন। আর সেই সময় চৈতন্য মঠের পরিক্রমা তো বেশি লোভ হতো না, তাই তিনি গুরু মহারাজ যখন খুব ছোট ছিলেন সেই সময় তিনি কোলে করে নিয়ে ওই চৈতন্য মঠে আসতেন। আর যখন পরিক্রমায় সব বেরিয়ে যেত ওনাকে বারিন্দার মধ্যে শুয়ে দিয়ে আর তিনি ঝাড়ু দিতেন গুরু মহারাজের মা। গুরু মহারাজ শুয়ে শুয়ে তিনি দেখতেন যে মা কি করছেন। হ্যাঁ, মায়ের ওই আদর্শ সেবা এইগুলো দর্শন করে গুরু মহারাজের হৃদয়ের মধ্যে সেটি রোপণ হলো। পরবর্তী জীবনে তিনি যখন 9 বছর বয়স হয় তিনি একবার তার পিসিমা নির্মলা দেবীর সঙ্গে তিনি মায়াপুর মঠে পরিক্রমায় আসেন। পরিক্রমায় এসে পরিক্রমা করলেন প্রভুপাদ এবং কৃষ্ণ মহারাজজি এনাদের সান্নিধ্যে থেকে হরিকথা শ্রবণ করে তিনি বললেন যে আর আমি বাড়ি ফিরে যাব না। সবাই চলে গেল কিন্তু তিনি আর গেলেন না, তিনি তার সিদ্ধান্ত হচ্ছে অটল, আমি বাড়ি ফিরে যাব না, আমি আসল বাড়িতে এসে গেছি। তাই পরবর্তীকালে সবাই বুঝিয়ে বললেন যে আপনারা চলে যান, আর এখানে তো নতুন একটি স্কুল খোলা হয়েছে আমাদের বলতেন যে চৈতন্য মঠে গুরুপদের যত শিষ্য আছে যারা আমি সবারই সেবা করার সুযোগ লাভ করেছি, সুতরাং প্রত্যেকে আমাকে খুব স্নেহ করতেন এবং আমাকে প্রতিদিন একটি একটি করে শ্লোক দিতেন। হ্যাঁ, আর আমি সেই সমস্ত শ্লোকগুলো মুখস্থ করে ওদেরকে শুনিয়ে দিতাম এবং প্রভুপাদ যখন হরিকথা বলতেন আর এই হরিকথা গুরুমহাশয় শ্রবণ করতেন এবং যখন সবাই চলে যেতেন তিনি অবিকল যা যা প্রভুপাদ বলতেন সবগুলো তার কণ্ঠস্থ হতো, তাই তিনি সবার কাছে সেগুলো বলতেন, সবাই অবাক হতো। তাই তারা চিন্তা করে দেখতেন, প্রভুপাদের শিষ্যরা তারা চিন্তা করে দেখতেন যে ইনি সাধারণ বালক নয়, ইনি নিশ্চয়ই প্রভুপাদের নিজজন। সুতরাং তাকে তারা সেই দৃষ্টি ভঙ্গির দ্বারা তাকে স্নেহ ইত্যাদি করতেন। শ্রীল গুরু মহারাজ তিনি প্রভুপাদের নিজজন যারা ছিলেন তাদের সেবা করা, তাদের বিশেষ করে নরহরি প্রভুর কাছে তিনি শিক্ষা লাভ করছেন সেবার আদর্শ। নরহরি ঠাকুর সেই সময় তো কোনো বাচ্চা ছেলে ছিল না মঠে, তখন গুরু মহারাজ বলছেন যে আমি আর দুই একজন ছিল, কিন্তু আমাকেই সবাই ভালোবাসতেন আর নরহরি প্রভু আমাকে নিয়ে গিয়ে সব, তখন তো খাটা পায়খানা ছিল, একটা গামলা বসিয়ে দেওয়া হতো আর সেটার মধ্যে সবাই পায়খানা করতেন, আর সেটা দুইজনে নরহরি প্রভু এবং গুরু মহারাজ দুইজনে ধরে ওটা পরিষ্কার করতেন এবং সব বাসন ইত্যাদি প্রত্যেক বৈষ্ণব সিন্ধের জল এনে দেওয়া, কাপড় কেচে দেওয়া সবগুলো গুরু মহারাজ করতেন। এই দিকে সবাই খুব সন্তুষ্ট হতেন। পরবর্তীকালে কোন কারণবশত প্রভুপাদের কাছে তিনি 1936 সালে হরিনাম গ্রহণ করেন। পরবর্তীকালে আর 1937 সালে প্রভুপাদ অন্তর্ধান হন। গুরু মহারাজ বললেন যে প্রভুপাদের মনে হয় আমি শেষ শিষ্য, আমাকে হরিনাম দিয়েছেন। যাই হোক, পরবর্তীকালে আমাদের এই চৈতন্য মঠে একটুখানি গণ্ডগোল হয়, গণ্ডগোল হওয়াতে মিথ্যা কেস দিয়ে আমাদের পরম গুরু মহারাজকে আরো অনেক বৈষ্ণবকে জেলের মধ্যে ঢুকানো হয়। সেই সময় গুরু মহারাজ তিনি কি করতেন, তিনি নিজের তার সব খাবার জিনিসগুলো তৈরি করে নিয়ে গিয়ে ওই জেলের মধ্যে পৌঁছে দিতেন। তার পরবর্তীকালে যিনি রান্না বান্না করতেন তিনি একটু অসুস্থ হন, তখন এখন কে রান্না করবে, তাই সবাই বললেন পরমগুরু মহারাজ কেশবসিং মহারাজকে তুমি একে দীক্ষা দাও। তখন সেই সময় তিনি দীক্ষা দেন গুরু মহারাজকে, দীক্ষা দেওয়ার পরে তখন তিনি নিজে রান্না করে সব বৈষ্ণব বৃন্দকে জেলের মধ্যে পৌঁছে দিতেন। পরবর্তীকালে যখন ওরা যখন প্রমাণিত হলো সব মিথ্যা এটা, তারপরে সব ওই চৈতন্য মঠ ছেড়ে দিয়ে এরা সব চলে আসেন। এসে প্রথমে তো কলকাতায় বোস পড়া লেনে একটা ছোট্ট ঘর ভাড়া করে ওখানে অবস্থান করেন, গৌড়ী ও বেদান্ত সমিতি ওখানে স্থাপিত হয়। পরবর্তীকালে আমাদের নবদ্বীপে আসেন এবং চুচুড়ায় পরম গুরু মহারাজের ইচ্ছা ছিল যে আমি গ্রন্থ প্রকাশ করব, তাই তিনি গ্রন্থ প্রকাশনী একটি প্রেস করলেন, প্রেসের দেখাশোনার ভার শ্রী গুরু মহারাজের উপরে ছিলেন। তিনি ছিলেন শ্রুতিধর এবং স্মৃতিশক্তি তার প্রখর ছিল, এই জন্য সমস্ত গৌড়ীয় মঠের লোক গুরু মহারাজকে গৌড়ীয় ডিকশনারি বলতেন, অভিধান বলে তাকে অভিভূত করা হতো। সুতরাং তার পরবর্তীকালে আমরা দেখেছি কোন সিদ্ধান্ত নিয়ে যদি কারো কোনো সংশয় হতো তাহলে তারা গুরু মহারাজের কাছে এসে উপস্থিত হতো এবং সেগুলোর মীমাংসা করে নিতেন। গুরু মহারাজ তিনি পরবর্তীকালে আমরা যখন আসি গুরু মহারাজ আমাদের বলতেন যে দেখো তোমরা তো মনোবাস করবে, হ্যাঁ হ্যাঁ গুরু মহারাজ আপনি কৃপা আশীর্বাদ করবেন, তাহলে তোমরা ওই সকালবেলা করে একবার পূজ্যপাদ সিদ্ধান্তি মহারাজের মঠে গিয়ে আসবে, দর্শন করে আসবে। গিয়ে দর্শন করলাম, নতুন এসেছি মঠে দর্শন করলাম, কি দর্শন করে আসলে যে ওখানে কতগুলো হনুমান আছে খানের মধ্যে আঙুল দিয়ে আছে আর কি দেখে, আর একটা হনুমানকে দেখছি এই যে চোখের মধ্যে আঙুল দিয়ে আছে আর একটা হনুমানকে দেখা যাচ্ছে যে মুখের মধ্যে এরকম হাত দিয়ে আছে, তিনটে দেখলাম, কি বুঝলে? কিছুই তো বুঝলাম না গুরু মহারাজ, চোখে হাত দিয়েছে মানে কি চোখ বন্ধ করে রাখছে দেখবে অনেক কিছু, কিন্তু কিছু বলবে না, কানটা হচ্ছে শুনবে অনেক কিছু কিন্তু ওগুলো কথায় কান দেবে না, মুখ আছে অনেক কিছু বলতে পারো কিন্তু ওগুলো কারো কথা কোথাও বলবে না, বোবা হয়ে থাকবে কিন্তু শ্রবণ করবে, এগুলো সব হৃদয়ের মধ্যে বৈষ্ণবদের আদর্শ যেটা ভালো সেই জিনিসগুলো গ্রহণ করবে আর যেগুলো আদর্শ বহির্ভূত সেগুলোকে গ্রহণ করবে, তাহলে তোমাদের জীবনে মনোবাস সম্ভব হবে। এইটি আদর্শ উনি দেখিয়েছেন। আর বলতেন যে দেখো এই গুরু সেবার পয়সা, এটা একটা পয়সা যাতে বেশি অন্যায় ভাবে ব্যয় না হয় সঠিক ভাবে ব্যয় হয় তার জন্য তোমরা সমস্ত সবসময়ের জন্য সতর্ক থাকবে। গুরু মহারাজ তিনি প্রচুর পরিশ্রম করতেন আর তিনি ছিলেন কি সময়ানুবর্তিকা, যখন তার যে সময় হবে সেই তিনি পঞ্জিকা দেখবেন, দেখিয়ে দু ঘন্টা আগে যদি যেতে হয় তা সেখানে গিয়ে হাজির হবেন, স্টেশনে পড়ে থাকবেন, তারপর দু ঘন্টা পর ট্রেন আসবে তারপর উনি চলে যাবেন। যাই হোক তা তিনি যাচ্ছি আমরা এই সুন্দরবন থেকে প্রচারে গুরু মহারাজের সঙ্গে, আমি কানাই প্রভু চিন্ময় প্রভু গোবর্ধন প্রভু আরো অনেক কয়েকজন আমরা ছয় সাতজন মিলে যাচ্ছি, তা ট্রেনে উঠছি তা গুরু মহারাজকে দণ্ডটা ওনার কাছে আছে, কতগুলো ছেলে বলছে মহারাজ এটা কি লাঠিটা কিসের জন্য নিয়েছেন, একবার না দুবার না ইত্যাদি এরকম তিন চারবার বলছেন, গুরু মহারাজ বলে এটা লাঠিটা আছে কি এটা আছে যারা উশৃঙ্খল ইত্যাদি তাদেরকে পিটানোর জন্য, তারপরে অনেকজন আপনারা মারামারি করবেন যদি না উশৃঙ্খল যারা তাদেরকে এটা দমন করার জন্যই লাঠি দেয় না হলে তো হবে না, তারপরে অনেকগুলো লোক ছিলেন আর বয়স্ক লোক তারা বলছেন না মহারাজ এটা তাত্ত্বিক কোনো বিচার আছে কি, তখন গুরু মহারাজ সবটাই খুলে বলেন দণ্ড কিসের জন্য নেওয়া হয় দণ্ডের পরিচয় কি সবটাই তিনি বললেন। তা এইরূপ ভাবে সুন্দরবনে গিয়েছি আমরা, গুরু মহারাজ তিনি ওই এক বাড়িতে সবাই নিমন্ত্রণ করে গুরুদেবকে, সবাই প্রশ্নক্রম বৃন্দ আসবেন বাড়িতে সবাই আকাঙ্ক্ষা, তো এমন একটি লোক আসলেন গুরু মহারাজকে ওই দেখে তার ইচ্ছে হয়েছিল যে আমি গুরুদেবের সেবা করবো, দেখি তো গুরু মহারাজের কাছে বললেন যে গুরু মহারাজ আমি আগামীকাল দুপুরবেলা আমার বাড়িতে একটু সেবার ব্যবস্থা করেছি আপনি অবশ্যই যাবেন স্বীকার করুন, হ্যাঁ গুরু মহারাজ হ্যাঁ হ্যাঁ যাবো, তারপরে আমাদের ওখানে আমার অনন্ত গুরু বলে একজন আছেন গৃহস্থ ভক্ত পরম গুরু মহারাজের শিষ্য, তিনি বললেন না মহারাজ ওখানে যাবেন না, কেন উনি খুব গরিব ভিক্ষা করে ওনার চলে, বলছে আমি কথা দিয়েছি আমি যাবো, যাই হোক কানাই প্রভু আর অদ্বয় গোবিন্দ বলে একজন ছিল ওকে এই দুজনকে পাঠানো হলো ওরা রান্না বান্না করবে, তা রান্না হয়েছে আর এদিক দিয়ে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে সুন্দরবনের কাদা তো প্রচন্ড কাদা, রাস্তা পিছু হয়ে গেছে, গুরু মহারাজ যাবেন কি করে? সবাই বললো মহারাজ আপনাকে বললাম যে আপনি যাবেন না, ওখানে স্বীকার করবেন না, তা যাই হোক আপনাকে যেতে হবে না, আমরা পোশাক নিয়ে আসবো। গুরু মহারাজ বলে না আমি কথা দিয়েছি আমি যাবো। হ্যাঁ, জুতো খুলে জুতো আমরা হাতে নিলাম আর গুরু মহারাজ চলেন সেই কাদার মধ্যে। গিয়ে তার বাড়িতে ঢোকার এমন ভাবে ওর ঘরগুলো এত ছোট নিচু, একদম মানে হাত করে ওই ঘরের মধ্যে ঢুকতে হয়। তা গুরু মহারাজ বললেন যে জানিস এই সুন্দরবন যদি না আসে কেউ, এই সুন্দরবনে যদি প্রচার কেউ না করে তার দন্য বিনয় শিক্ষা লাভ হবে না, ওই দন্য বিনয় করে ওখানে ঢুকতে হবে, মাথা নিচু করতে হবে, উন্নত শির ও হলে চলবে না, এটা হচ্ছে ভক্তি রাজ্য। সুতরাং এখানে দিনের অভিজ্ঞতা করেন ভগবান কুলীন পণ্ডিত হলে বড় অভিমান, দিনহীন ব্যক্তি যদি না হয় তাহলে ভগবানের কৃপা লাভ করবে কি করে? এই জন্য সুন্দরবনে এই ঘরগুলো ওই রূপ ভাবে তৈরি হয়েছে। যাই হোক, ওখানে প্রসাদ প্রসাদ দিয়ে চলে আসলাম, তা আসার সময় শুকনো এইরূপ ভাবে গুরু মহারাজ নিজের জীবন দিয়ে তিনি এই আদর্শ জগৎবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন। সুতরাং রূপার পদ্মের চরণে শ্রীচরণ কমলের প্রার্থনা জানাচ্ছি, তিনি অহৈতুকির কৃপা করুন যাতে তার আদর্শ কিঞ্চিত নাই কিঞ্চিত গ্রহণ করার সমর্থ হয়ে আমার এই মনুষ্য জীবনকে আমি ধন্যাদি ধন্য করতে পারি। এই আশীর্বাদ সবার কাছেও প্রার্থনা করি, আপনাকে সবার কাছে
বিকালে হবে
দশটার সময় আবার বসু,
এখন তো দিনের বেলা হবে না, বিকালে
বিকাল মানে যে এখন আরতি টা করে দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে করে দশটার সময় সকলেই আসি, আর ওই সময় সব বিভিন্ন
এখন আজকে বেলা হয়ে গেছে, এখন আরতি পুষ্পাঞ্জলি দেওয়া হবে, আর সন্ধ্যার সময় চারটার সময় আপনারা সকালে উপস্থিত থাকবেন, ওই চারটার সময় থেকে আরম্ভ করে দিয়ে সাড়ে সাতটা পর্যন্ত বিভিন্ন বক্তা তারা নিজের নিজের ভাবা ভাবের পুষ্পাঞ্জলি তাহার চরণেতে অর্পণ করবেন।